ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতেই বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির 5 সক্রিয় সদস্যকে আটক করেছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
এবার ট্রাম্পের সঙ্গে গোড়া থেকেই ঘনিষ্ঠতা তৈরি করতে ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। প্রেসিডেন্ট বারাক ওবামা আজ আমেরিকার চিরন্তন ঐক্য এবং সহযোগিতার বাণী নিয়ে গেলেন ইউরোপের কাছে। তিনি জার্মানি এবং সকল ইউরোপীয়কে বললেন যে যুক্তরাষ্ট্র বিশ্বের সঙ্গে তার সম্পৃক্ততা বজায় রাখবে। প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ বিদেশ সফরের শেষ যাত্রাবিরতি হিসেবে মিস্টার ওবামা জার্মানিকেই বেছে নেন। জার্মানি হচ্ছে ইউরোপের শীর্ষ অর্থনৈতিক শক্তি, বাণিজ্যিক শরিক, নেটোর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সেখানে হাজার হাজার মার্কিন সৈন্য রয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন যে জার্মানির নেত্রী আঙ্গেলা মার্কেল ওই অঞ্চলে যেখানে জাতীয়তাবাদী আন্দোলন শক্তিশালী হয়ে উঠছে সেখানে হয়তো উল্লেখযোগ্য উদারপন্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। ওবামা এবং মার্কেল ব্যবসা বিষয়ক একটি জার্মান সাপ্তাহিক পত্রিকায় এক যৌথ সম্পাদকীয়তে বলেন, বিশ্বায়নের আগের জগতে আর ফিরে যাওয়া নয়। তাঁরা লিখেছেন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মুক্তির মূল্যবোধগুলো আমাদের সফল অর্থনীতির ভিত নির্মাণ করবে। ওবামা এই বার্তার মাধ্যমে ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন, যাদের মধ্যে কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সময় দেওয়া তাঁর মন্তব্যগুলোতে মনে করছেন, আমেরিকা কি তাহলে বিচ্ছিন্ন হয়ে পড়বে বাদবাকি বিশ্ব থেকে। আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন, তখন অনুমান করা হচ্ছে তিনি তাঁর দেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা বিষয়ক জোটের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। গত সপ্তাহে নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প টেলিফোনে বিশ্বের বহু নেতার সঙ্গেই কথা বলেছেন, যাদের মধ্যে রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জানুয়ারিতে দায়িত্ব নেবার আগে আবেই হচ্ছেন প্রথম নেতা যার সঙ্গে ট্রাম্প সরাসরি বৈঠক করছেন। তবে জাপান ত্যাগের আগে আবে বলেন, তিনি এই বৈঠকে ট্রাম্পের ভবিষ্যৎ রূপকল্প নিয়ে আলোচনা করতে চান। তিনি বলেন যে জোট আস্থার ভিত্তিতেই কেবল কাজ করে, কাজেই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আস্থা নির্মাণ করতে চাই। নির্বাচনী প্রচার অভিযানের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্র জাপান সম্পর্কের ভিত্তি সম্পর্কে বেশ কিছু জিজ্ঞাসা রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের 53,000 সামরিক ব্যক্তি এখন জাপানে রয়েছে। আর দুমাস পরেই 20 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়তে, কাজকর্ম এগিয়ে নিতে বুধবার ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
মাত্র কয়েক সপ্তাহ পরেই আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সুসম্পর্ক ছিল দুই ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বর্তমানের নরেন্দ্র মোদীর। এবার ট্রাম্পের সঙ্গে গোড়া থেকেই ঘনিষ্ঠতা তৈরি করতে ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। দুটি দায়িত্ব, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতার ভিতটুকু তৈরি করা। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাতের একটা ব্যবস্থা করা। 2015 জানুয়ারিতে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার আগে জয়শঙ্কর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত। হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার সম্ভাব্য উপদেষ্টাদের সঙ্গে ভারতীয় প্রশাসনের আগে থেকেই দহরম মহরম ছিল, কিন্তু ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে একেবারে নতুন করে আলাপ পরিচয় হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বুধবার গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 5 সক্রিয় সদস্যকে আটক করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
জিএমবির কর্মকর্তারা বৃহস্পতিবার সাংবাদিকদের তথ্য জানিয়ে বলেছেন, আটক হওয়া জঙ্গিদের মধ্যে মেধাবী উচ্চ শিক্ষিতরাও রয়েছেন। ক্রমাগত জঙ্গি বিরোধী অভিযানের ফলে জিএমবি দুর্বল হয়ে পড়েছে বলে উল্লেখ করে র্যাব কর্মকর্তা মুফতি মোহাম্মদ খান বলেন, বিভিন্ন এলাকা থেকে ঢাকায় একত্রিত হয়ে জিএমবি কিছু সদস্য সংগঠনটিকে পুনর্গঠনের চেষ্টা করছে। তিনি বলেন, বুধবার রাতে আটক হওয়া পাঁচ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সংখ্যালঘুরা মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। লন্ডন ভিত্তিক মাইনরিটি রাইটস গ্রুপ ইন্টারন্যাশনালের সদ্য প্রকাশিত এক রিপোর্টে একথা বলা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে কেমন আছেন, কিভাবে আছেন এবং কিভাবে তারা তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, রিপোর্টে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। লন্ডন থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
রিপোর্টে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই দেশটির জনসংখ্যা 16 কোটি 90 লাখ, তাদের মধ্যে 90% মুসলিম। 2013 সন থেকে দেশটির সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন বেশি। তারা জঙ্গি হামলা টার্গেটে পরিণত হয়েছেন। স্থানীয় জঙ্গিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম নিরপেক্ষ ব্লগার, বিদেশিদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। টার্গেট করে চালানো হামলা এবং সাম্প্রদায়িক সহিংসতা থেকে সংখ্যালঘুদের রক্ষায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও রিপোর্টে বলা হয়। এতে আরো বলা হয়, সম্প্রতি বাংলাদেশের নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা চালানো হয়। এতে 100-এর বেশি ব্যক্তি আহত হয়েছেন। নাগরিক সমাজের ভূমিকা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে 24 পৃষ্ঠার রিপোর্টে 7 দফার সুপারিশ করা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের উপস্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিচু সংসদে জানিয়েছেন, ভারতে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা কম বেশি 2 কোটি। অবশ্য একেবারে সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন। এ নিয়ে গৌতম গুপ্তের টেলিফোন বার্তা।
2004 সালে বেআইনি অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল 1 কোটি 20 লক্ষ। একেবারে সঠিক সংখ্যা হিসেব করা খুব কঠিন। মেক্সিকো থেকে অনুপ্রবেশকারী ঠেকাতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সীমানা বরাবর একেবারে পাঁচিল তুলে দেবার হুমকি দিয়েছেন। ভারত অবশ্য তেমন কিছু ভাবছে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের যার যার দেশে ফেরত পাঠানোটা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির দায়িত্ব। পশ্চিমবঙ্গ সরকার এ কাজে বিশেষ উৎসাহী নয় বলেই বিজেপি দলের অভিযোগ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত সরকার 500 ও 1,000 টাকার নোট বাতিল করায় অসুবিধার মুখে পড়েছেন প্রতিবেশী দেশ নেপালের নাগরিকরাও। তাঁদের হাতে থাকা বাতিল নোট বদলের বন্দোবস্ত করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
প্রায় 5 মিনিট ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডর। তিনি বলেছেন, নেপালের মানুষের হাতে প্রচুর পরিমাণ 500-1,000 টাকার ভারতীয় নোট রয়েছে। অনেকে চিকিৎসার জন্য ভারতে আসেন বা দৈনন্দিন জিনিসপত্রের জন্য তাদের ভারতের বাজারে আসতেই হয়। এবার ভারত সরকার 500-1,000 টাকার নোট বাতিল করায় নেপালের বহু নাগরিকই সমস্যায় পড়েছেন। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, ভারতের বাতিল নোটের বদলে নতুন নোট না পেলে নেপালের অনেক নাগরিকেরই সমস্ত সঞ্চয়টাই নষ্ট হয়ে যাবে। একথা জানিয়েছেন ফেডারেশন অব নেপাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডর অনুরোধের উত্তরে নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নেপালের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান যুক্তরাষ্ট্রে অবস্থিত মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে বিচারের মুখোমুখি করে তাকে শাস্তি দেবার সংকল্প ব্যক্ত করেছেন। তিনি তাঁর বিরুদ্ধে 15 জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের জন্য তাঁকে দোষারোপ করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ব্যাপক আলাপ আলোচনার পর এরদোয়ান এই কথাগুলো বলেন। তিনি পরে পাকিস্তান সংসদের একটি যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। পাকিস্তানি বিধায়কদের সামনে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন যে সন্ত্রাসবাদ কার্যক্রমের মাধ্যমে গুলেন যে কেবল তুরস্ককে অস্থিতিশীল করে তুলেছেন তাই নয়, বরঞ্চ তাঁর কথায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে তিনি বিশ্বকে শাসন করার চেষ্টা করছেন। পাকিস্তান যে গুলেনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে শত শত তুর্কি নাগরিককে রোববারের মধ্যে সেদেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে, সেজন্য তিনি পাকিস্তানের প্রশংসা করেন। তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার পুরনো সম্পর্ক আরও উষ্ণ হয়েছে এরদোয়ান ও নওয়াজ শরীফের শাসনামলে। তবে শিক্ষাক্ষেত্রে কর্মরত তুর্কিদের বহিষ্কার করার জন্য শরীফ সরকার পাকিস্তানে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে এরা দেশে ফেরত গেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে এখানকার জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন। আজ টিভি নেটওয়ার্কগুলো জানিয়েছে যে গতকাল সন্ধ্যায় ক্ল্যাপার তাঁর পদত্যাগপত্র জমা দেন। 20 জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের মাত্র সপ্তাহ কয়েক আগে ক্ল্যাপার কেন পদত্যাগ করলেন সেটা স্পষ্ট নয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ও সমালোচনা রয়েছে। অনেকে বলেন নানামুখী বাধার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে। অন্যদিকে অতি স্বাধীনতা থাকায় যে যেভাবে ইচ্ছে এর ব্যবহার করায় ক্ষতির মুখে পড়েন এমনও বলা হয়ে থাকে। এসব নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খানের সঙ্গে।
ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন তথ্য প্রযুক্তির আধুনিকায়নের সুফল নিয়ে সারা বিশ্বের মানুষ ভোগ করছেন বিপুল স্বাধীনতা, এবং এর সঙ্গে সঙ্গে বাংলাদেশেও মুক্তভাবে মানুষ তথ্য প্রযুক্তির স্বাধীনতা ভোগ করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, অনলাইন পত্রিকায় দেখতে পাচ্ছি, টেলিভিশন দেখতে পাচ্ছি। বাংলাদেশে প্রায় 30টারও বেশি টেলিভিশন, দৈনিক পত্রিকা রয়েছে অসংখ্য, অনলাইন পত্রিকা রয়েছে অসংখ্য, ব্লগিং প্ল্যাটফর্ম রয়েছে, সার্চ ইঞ্জিন রয়েছে। সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসের কথা তো আগেই বলেছি, ফেসবুক, লিঙ্কডিন, গুগল, ইয়াহু সহ অসংখ্য সোশ্যাল মিডিয়া রয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশে এই স্বাধীনতায় মাঝে মধ্যেই মানুষ হস্তক্ষেপের সম্মুখীন হন। ফ্রিডম হাউস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যারা এটার সমালোচনা করেছে। সম্প্রতি বলা হয়েছে ফ্রিডম হাউস থেকে যে বাংলাদেশে ইন্টারনেট অ্যাক্সেস, ওয়াইফাইয়ের ব্যবহার কিংবা এ সংক্রান্ত নানান বিষয়ে মানুষ কিছুটা ব্যবহারের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, তারা সীমিত আকারে এগুলো ব্যবহার করছে।
সেলিম, বাংলাদেশে যেটা একেবারে অতি সম্প্রতি এই সপ্তাহে বলা হয়েছে যে বাংলাদেশে কিন্তু গত 1 বছরে দেখা গেছে ইন্টারনেটের স্বাধীনতা কিছুটা কমে আসছে, এবং তার কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে ব্লগারদের ইন্টারনেট ব্যবহার, এবং তাছাড়া দেশের মধ্যে যখন কোন গোলযোগ অসন্তোষ দেখা দেয় বা সরকারের হয়তো কোনো সমালোচনায় মুখর হয়ে ওঠে কোনো দল বা কোনো সংগঠন।
ফ্রিডম হাউসের রিপোর্টে এটি, আপনি যেটি বললেন, স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে BTRC যেটি ওই এটার রেগুলেটরি বডি, ওরা ফেসবুক বন্ধ করে দিয়েছিল 2015 সালের একটা সময়, লম্বা সময় ধরে আমরা জানি,
লম্বা সময় ধরে, এবং তখন তার যোগাযোগের মধ্যে এই কানেক্টিভিটির মধ্যে দীর্ঘ সময় মানে তার উপরে একটা বিধিনিষেধ আরোপ করা হয়।
জি,
তো সে এইগুলো যখন বলা হচ্ছে তখনই কিন্তু আবার সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আমরা এর উপরে নজরদারি করছি কিন্তু আমরা বিধিনিষেধ সেইভাবে আরোপ করছি না।
আমরা নাইমুল ইসলাম খানকে চেষ্টা করছি পাবার, অনলাইন পত্রিকা আমাদের সময় .com চালান। নাইমুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশে ফ্রিডম হাউসের একটি সাম্প্রতিক রিপোর্ট নিয়ে যে বাংলাদেশে ইন্টারনেট অ্যাক্সেসের স্বাধীনতা পুরোপুরি মানুষ ভোগ করতে পারছে না, কিছুটা বোধহয় বাধাগ্রস্ত হয় মাঝে মধ্যে, আপনার কি মনে হয়?
জি, আমাদের ইন্টারনেট অ্যাক্সেসে বহুমুখী বাধাই আছে। তো এর মধ্যে কিছু হচ্ছে যেহেতু আমরা পেনেট্রেশন ওয়াইজ, এটার কস্ট ওয়াইজ, এটার মানে হায়ার মানে এফিসিয়েন্সি ওয়াইজ, তারপরে আমাদের ধরেন এটা যদি আমাদের পলিটিক্যাল এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের দিকগুলি দেখি, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আমাদের বহুমুখী চ্যালেঞ্জের ভেতর দিয়েই
এটা করতে
হচ্ছে। কিন্তু একটি প্রশ্ন আমি করতে যাচ্ছি সেলিম এখানে, নাইরুল ইসলাম, আপনি জানেন যে বাংলাদেশ সরকার বারবারই বলেছেন 2021 সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়া হবে, তো যদি সেক্ষেত্রে বিভিন্ন সময়ে নানা কারণে বিধিনিষেধ আরোপ করা হয়, এই ইন্টারনেটের স্বাধীনতা খর্ব করা হয়, তো তাহলে 2021 সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা কি বাধাগ্রস্ত হবে না?
ডেফিনেটলি এটা তো উদ্দেশ্যের অর্থেই বাধাগ্রস্ত হবে, কিন্তু আবার একদিকে কিছু কাজ চলছে, ধরেন আমাদের গ্রামে দিকে ইন্টারনেটের সুযোগ সুবিধাটা আমাদের মোবাইল ফোনের প্রসারের কারণে, আমাদের মোবাইল ফোনগুলি ইতিমধ্যে 3G হয়েছে, আমরা আশা করছি মানে আগামী বছরের দিকে এটা হয়তো 4G এর দিকে যাবে, টেকনোলজিক্যালি কিছু অ্যাডভান্সমেন্ট তো হচ্ছে।
এবং
আমাদের আপনি যদি ধরেন যে সরকারি ক্রয় ব্যবস্থাপনাটা ই টেন্ডারিং এর দিকে চলে যাচ্ছে আবশ্যিকভাবে সম্ভবত জানুয়ারি থেকে, তো এইগুলি দিয়ে কিছু অগ্রসর হচ্ছে। কিন্তু আমি বলছি যে আমাদের বহুমুখী সীমাবদ্ধতায় আমাদের হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা এই সুবিধাগুলি ভোগ করতে একটু সময় অপেক্ষা করতে হবে বহুবিধ কারণে। এটা আলোচনা প্রসারিত হলে এগুলি নিয়ে আর দীর্ঘ আলোচনায় বেশি বোঝা যায়।
আমি একটি প্রশ্ন করতে চাই সংবাদ রিলেটেড। অনলাইন পত্রিকা প্রচুর পরিমাণে বেড়েছে, আপনি অনলাইনে কাজও করেন, নিজে একটি চালানো আমাদের সময় .com, তো আপনাদের কি একদম শেষ মন্তব্য, আপনাদের কি রকম বাধার সম্মুখীন হতে হয় বা মুক্ত কতটা?
আমাদের দুই ধরনের বাধা হয়। একটা বাধা হচ্ছে যে আমরা তো জানি যে কিছু জিনিস আমরা প্রকাশ করতে পারি না,
কিছু অনলাইন বন্ধ করে দিয়েছে।
জি, অনলাইন না শুধু, কিন্তু এটা আমাদের প্রিন্ট পত্রিকা তো অনলাইনেও বটে, তো অনলাইনে আবার কিছু এডিশনাল বিষয় আছে।
হ্যাঁ, কারণ ফ্রিডম হাউসের রিপোর্টটা তো ইন্টারনেট নিয়েই, সেই জন্য আমরা অনলাইনের উপরে গুরুত্ব আরোপ করছি।
আমি অনলাইনে সঙ্গে এটাও বললাম যে কিছু কিছু
ক্ষেত্রে
তো একই সমস্যাটা আছে আর কি, এই জন্য আমি যোগ করলাম, সো দ্যাট পিপল আর নট কনফিউজ যে আমি তো, হ্যাঁ, যে আমরা ওইটা হয়তো
মানে পুরো মাল্টিমিডিয়ার উপরেই আছে সরকারের কিছু মানে নির্দেশ আছে এবং বিধিনিষেধ বলবো না, নিয়ম কানুন আছে,
নিয়ম কানুন আছে, কোর্টের অর্ডার আছে, মানে নানান ভাবে আছে এগুলি। এটা কিন্তু আমি আবারও বলি যে মানে আমাদের এখানে সমস্যাগুলি যদি এক রৈখিক হতো,
হ্যাঁ,
আমি হয়তো সিম্পল হতো, কিন্তু এটা তো কমপ্লিকেটেড এই জন্য যে আমাদের সমস্যাগুলো মানে একমাত্রিক না, বহুমাত্রিক, মানে এটার মধ্যে রাষ্ট্র,
এটা নিয়ে আরো ব্যাপক আলোচনার প্রয়োজন আছে।
জি জি জি,
আমাদের আসলে শেষ করতে হচ্ছে। নাইরুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার শুরু হয়েছে 3 দিনব্যাপী ষষ্ঠ ঢাকা সাহিত্য উৎসব বা ঢাকা লিট ফেস্টিভ্যাল। জহুরুল আলমের আরেকটি রিপোর্ট এখন শোনাচ্ছি।
উৎসবের উদ্বোধন করে সাহিত্যে নোবেল বিজয়ী ব্রিটিশ লেখক ভিএস নাইপল আশা প্রকাশ করেছেন এ আয়োজন বিশ্ব সাহিত্যকে এগিয়ে নিতে অবদান রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুনির এবং সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবে দেশীয় বাংলাদেশী সাহিত্যিক ছাড়াও বিশ্বের 18টি দেশের 64 জন স্বনামধন্য সাহিত্যিক ও সমালোচক অংশগ্রহণ করছেন। 3 দিন ধরে প্রায় 90টি অধিবেশনে দেশ বিদেশের সাহিত্যিকরা আলোচনা, সেমিনার, কবিতা পাঠের আসর এবং আড্ডার মতো বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। উৎসবে আরো থাকবে সাংস্কৃতিক লোকসঙ্গীতের অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, গীতিনাট্য এবং ক্ষুদে লেখকদের জন্য বিভিন্ন আয়োজন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। মরক্কোয় জলবায়ু সম্মেলন শেষ হয়ে গেল। সারা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে 2050 সালের মধ্যে বিশ্বের গড়মাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা জর্জ পুটিচের প্রতিবেদনটির বাংলা রূপান্তর শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
7 সদস্য বিশিষ্ট এক আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ দল জানিয়েছেন যে 2050 সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, আর এর পরিণাম মারাত্মক হতে পারে। সম্প্রতি স্বাক্ষরিত জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি যদি সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা হয়, তাহলেও উষ্ণায়নের এই বিপর্যয় পুরোপুরি রোধ করা হয়তো সম্ভব হবে না। দ্য ট্রুথ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রকৃত বিষয়, এই শিরোনামে প্রকাশিত রিপোর্টটিতে বিশেষজ্ঞরা এই পৃথিবীর ভাবিকাল নিয়ে খুবই নিরাশাব্যঞ্জক এক চিত্র তুলে ধরেছেন। তারা জানিয়েছেন যে বন্যা, খরা, ঝড়, তাপপ্রবাহ এবং দাবানল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলি, যা ইতিমধ্যেই বিশ্বের বহু অংশে মহামারীর রূপ নিয়েছে, তার সংখ্যা 2050 সালের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রবার্ট ওয়াটসন, যিনি একই সাথে এই বিশেষজ্ঞ কমিটির জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রধান হিসেবে কাজ করেছিলেন, সামগ্রিকভাবে IPCC রিপোর্টটিকে ভিত্তি করে এবং তা বিশ্লেষণ করে এক প্রবন্ধ লিখেছিলেন, যেটি পরবর্তীকালে ওয়াটসন অ্যাক্ট হিসেবে পরিচিতি পায়।
We use the IPCC record, which clearly shows that in the last few years the rate of increase of temperature is much faster.
ওয়াটসন বলেন যে IPCC রিপোর্ট অনুযায়ী অধুনা বছরগুলিতে পৃথিবীতে উষ্ণতা বেড়েছে আচমকা খুবই দ্রুত হারে, যা 90 সালের মাঝামাঝি থেকে 2000 অথবা 2000 থেকে 2005 সালের গড়পড়তা বৃদ্ধির হার থেকে অনেক বেশি। বিজ্ঞানীরা মনে করছেন 2 ডিগ্রি সেলসিয়াসের যে লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে, তা বর্তমান শতকের মাঝামাঝি সময়ের মধ্যে পূরণ করতে হলে বিশ্বের শক্তি উৎপাদন ও ব্যবহারের উদ্যোগগুলিতে এক পদ্ধতিগত পরিবর্তন আনাটা খুবই জরুরি।
We need to use our energy more efficiently, more efficient houses, more efficient cars, more efficient equipment.
ওয়াটসন বলেন যে আরও দক্ষতার সাথে আমাদের শক্তি খরচ করতে হবে। আরও দক্ষ বাড়িঘর, জ্বালানি, সাশ্রয়কারী গাড়ি, কুশলী যন্ত্রাংশের প্রয়োগ বাড়াতে হবে, ব্যবহার কমাতে হবে জীবাশ্ম জ্বালানির, বাড়াতে হবে পুনর্নবীকরণ যোগ্য জ্বালানি বায়ু শক্তির, যা উন্নয়নশীল দেশের পক্ষে খুবই উপযুক্ত হবে। জীবাশ্ম জ্বালানির উপর ভর্তুকি দেওয়ার যে প্রথা চালু আছে সেটির অবলুপ্তি করা দরকার, জোর দেওয়া দরকার পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের উপর। ওয়াটসন ও সহলেখকরা সতর্ক করে জানিয়েছেন যে যেসব দেশগুলি গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য মূলত দায়ী, সেটিকে রোধ করার জন্য তাদের বাড়তি প্রচেষ্টা ও উদ্যম না থাকলে বিশ্বব্যাপী 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ঘটনাটি 2050 সালের অনেক আগেই ঘটে যাবে।
দৈহিক আঘাতপ্রাপ্ত প্রাপ্তদের সুস্থ হবার প্রক্রিয়াটা বেশ দীর্ঘকালীন হতে পারে, তবে পরিপূর্ণ সুস্থ হতে মস্তিষ্ক ভূমিকা রাখছে। ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানান, কখনো কখনো ভিজুয়াল ডিস্ট্র্যাকশন বা চোখের দৃষ্টি আড়াল করে আহতদের সুস্থ করা সম্ভব হতে পারে। ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের প্রতিবেদন শুনুন ইজাজ বিন হিউসেনের কাছে।
স্কট মনফোর্ড হাঁটুতে আঘাত লাগার পর তার সার্জারি হয়েছিল। আঘাত থেকে মুক্তি লাভের এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন যে যতটা স্বাচ্ছন্দ্যে তিনি চলাচল করতেন, এখন তা আর পারছেন না।
I noticed that I was much more conscious of how my knee felt and whether I would always wear a brace, just whether or not that was really helping or doing anything. I think it was more of a kind of comfort.
আমি খানিকটা সচেতন ছিলাম, আমার হাঁটু নিয়ে ভাবছিলাম যে আমাকে কি সারাক্ষণ ব্রেস পরেই থাকতে হবে, ভাবছিলাম তা কাজে আসছে কিনা অথবা এটা আরামপ্রদ কিনা। তার ব্যথার উপশম হয়েছে, তবে তার মাথায় আসে বারবার শুধু দুর্ঘটনার কথা, তাই স্বাভাবিক ছন্দে সে আর হাঁটতে পারে না, বরঞ্চ তাকে ভিজুয়াল ফিডব্যাকের সাহায্যে হাঁটাচলা করতে হয়। তার অর্থ স্থির একটি লক্ষ্য নির্ধারণ করে হাঁটতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন এই আচরণ বা বৈশিষ্ট্য তারা দেখতে পান খেলোয়াড়রা যখন কোনো আঘাত থেকে আরোগ্য লাভ করেন। এমআরআই স্ক্যানে যেমন দেখা যায় যে আহত এলাকা থেকে প্রাপ্ত তথ্য মস্তিষ্ক পরিবর্তন করে দিয়েছে, এমনকি সাধারণ পা নাড়াবার সময় মানফোর্ডের মস্তিষ্কে সুস্থ হাঁটু থেকে অন্য হাঁটুতে ভিন্নতর চলাচল দেখিয়েছে। তাই বিজ্ঞানীরা ভিশন ডিস্ট্রাক্টিং ডিভাইস বা দৃশ্যকে আড়াল করার কৌশল নিয়ে পরীক্ষা চালিয়েছেন। ওহাইও বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ডাস্টিন গ্রুমস বললেন,
If we can knock down visual processing, we think we could force the brain to use the sensory system it was meant to use and then hopefully lower their risk of injury after they go back to play and improve their rehabilitation.
এই যে চোখে দেখে ধারণ করার কৌশলকে যদি আমরা পরিহার করতে পারি, আমাদের ধারণা আমরা সেন্সরি ব্যবস্থাকে কাজে লাগাতে মস্তিষ্ককে বাধ্য করাতে পারি যা তার কাজ, আর তারপর তারা যখন খেলায় ফিরে যাবে বা রিহাবে উন্নতি ঘটাবে তাদের আহত হবার ঝুঁকিও কমে আসবে। মানফোর্ড যখন অনুশীলন বা ব্যায়াম করছিলেন, গবেষকরা তার দৃষ্টিকে এড়াতে এক ধরনের বিশেষ চশমা লাগিয়ে দেন এবং তার ব্রেইন ও অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সংযোগ ঘটিয়ে দেন। গবেষকরা জানিয়েছেন হাসপাতালে পরিচর্যাকারী ফিজিওথেরাপিস্ট, খেলোয়াড়দের প্রশিক্ষক এবং তৎসহ খেলোয়াড়দের একটি বিষয় মনে রাখা দরকার যে আমাদের দেহ আর মস্তিষ্ক সমন্বিত একটি ব্যবস্থা প্রক্রিয়া এবং সেই মোতাবেক সুস্থ হবার প্রয়াসকে তাই মানিয়ে নিতে হবে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
প্রেসিডেন্ট বারাক ওবামা আজ আমেরিকার চিরন্তন ঐক্য এবং সহযোগিতার বাণী নিয়ে গেলেন ইউরোপের কাছে। তিনি জার্মানি এবং সকল ইউরোপীয়কে বললেন যে যুক্তরাষ্ট্র বিশ্বের সঙ্গে তার সম্পৃক্ততা বজায় রাখবে। প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ বিদেশ সফরের শেষ যাত্রা বিরতি হিসেবে মিস্টার ওবামা জার্মানিকেই বেছে নেন। জার্মানি হচ্ছে ইউরোপের শীর্ষ অর্থনৈতিক শক্তি, বাণিজ্যিক শরিক, নেটোর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সেখানে হাজার হাজার মার্কিন সৈন্য রয়েছে। ওবামা এবং মার্কেল ব্যবসা বিষয়ক একটি জার্মান সাপ্তাহিক পত্রিকায় এক যৌথ সম্পাদকীয়তে বলেন, বিশ্বায়নের আগে জগতে আর ফিরে যাওয়া নয়। তাঁরা লিখেছেন, গণতন্ত্র, ন্যায় বিচার এবং মুক্তির মূল্যবোধগুলো আমাদের সফল অর্থনীতির ভিত নির্মাণ করে। আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন, তখন অনুমান করা হচ্ছে তিনি তাঁর দেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা বিষয়ক জোটের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। গত সপ্তাহে নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প টেলিফোনে বিশ্বের বহু নেতার সঙ্গেই কথা বলেছেন, যাদের মধ্যে রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জানুয়ারিতে দায়িত্ব নেবার আগে আবেই হচ্ছেন প্রথম নেতা যার সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন। তবে জাপান ত্যাগের আগে আবে বলেন, তিনি এই বৈঠকে ট্রাম্পের ভবিষ্যৎ রূপকল্প নিয়ে আলোচনা করতে চান। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান যুক্তরাষ্ট্রে অবস্থিত মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে বিচারের মুখোমুখি করে তাকে শাস্তি দেবার সংকল্প ব্যক্ত করেছেন। তিনি তাঁর বিরুদ্ধে 15 জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের জন্য তাকে দোষারোপ করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ব্যাপক আলাপ আলোচনার পর এরদোয়ান এই কথাগুলো বলেন। তিনি পরে পাকিস্তান সংসদের একটি যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। পাকিস্তানি বিধায়কদের সামনে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন যে সন্ত্রাসবাদ কার্যক্রমের মাধ্যমে গুলেন যে কেবল তুরস্ককে অস্থিতিশীল করে তুলছেন তাই নয়, বরঞ্চ তাঁর কথায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে তিনি বিশ্বকে শাসন করার চেষ্টা করছেন। পাকিস্তান যে গুলেনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে শত শত তুর্কি নাগরিককে রোববারের মধ্যে সে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে, সেজন্য তিনি পাকিস্তানের প্রশংসা করেছেন। তবে শিক্ষাক্ষেত্রে কর্মরত তুর্কিদের বহিষ্কার করার জন্য শরীফ সরকার পাকিস্তানে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে এখানকার জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন। আজ টিভি নেটওয়ার্কগুলো জানিয়েছে যে গতকাল সন্ধ্যায় ক্ল্যাপার তাঁর পদত্যাগপত্র জমা দেন। 20 জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ আগে ক্ল্যাপার কেন পদত্যাগ করলেন সেটা স্পষ্ট নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসার ব্যাপারে রাশিয়ার সিদ্ধান্তের পর এখন ফিলিপিন্সও ওই আদালত ত্যাগ করার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত ত্যাগের হুমকি দিয়েছেন। এর একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক আদেশে সই করেন যার ফলে দেশটি আইসিসি থেকে সরে আসে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জাস্টিন ওয়েটস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.